الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله
إلا الله وحده لا شريك له وأشهد أن لا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
هم آج یہاں جلسے میں شمولیت کے لیے جمع ہے
آج کے ہمرا ایکانے
جیسا کہ
جلسار جنو جلسائے جوگدانیر جنو اکترت ہوئے چھے شب آحمدی جانے جے آمدر ایکانے جلسار جنو شمابت ہوا کنو جاگو تک کوئی گلور ہوئی چوئی با کنو جاگو تک اردشے نو ہے برانگر اردشو گلو
پروگراموں میں شامل ہو کر
ایکان کار انوشتھانے
روحانی
محول করে একটি আধ্যাত্মিক পরিবেশে অবস্থান করে নিজের আধ্যাত্মিকতা বৃদ্ধি করা জ্ঞানের জ্ঞানগত যোগ্যতাকে বৃদ্ধি করা বিশ্বাসের ক্ষেত্রে উন্নতি করা ব্যবহারিক অবস্থার উন্নয়ন হলো এখানে আসার উদ্দেশ্য খোদার তাক অবলম্বন এবং খোদা ও বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করা হলো এর উদ্দেশ্য কোন আহমদি হয়তো বলতে পারে যে আমরা এই কথা জানি না বা বুঝি না যে আল্লাহর প্রাপ্য কি আর বান্দাদের অধিকারী বা কি কিন্তু একজন আহমদির জন্য এই কথা বলা সম্ভব নয় তার সামনে বারবার এসব কথা বর্ণনা করা হয় আমাদের প্রতি মসিহে মাওদের এটি অনেক বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে এসব বিষয়ের এত বড় এক ভান্ডার দিয়েছেন এক ভান্ডার রেখে গেছেন যা হলো অফুরান যা কখনো শেষ হবে না অনেক সময় মানুষ মনে করে যে একটা কথা আমি পূর্বে শুনে রেখেছি শুনেছি পড়েছি কিন্তু দ্বিতীয়বার সে যখন পড়ে বা শুনে কোন না কোন নতুন গুরু কথা বা সে কথার নতুন কোন দিক বা আঙ্গিক তার সামনে প্রতিভাত হয়। আর এছাড়া একজন আহমদী যে বয়াত করে আহমদী হয় বা যে বয়াত করে বা আহমদী হয় তার জন্য বয়াতের শর্তাবলীতে তিনি ইসলাম এসব অধিকার এসব প্রাপ্য এবং আমাদের যে দায়িত্ব তা সংক্ষেপে বর্ণনা করেছেন। অতএব আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদেরকে সবসময় সামনে রাখা উচিত যে এই জলসায় যোগদানের পেছনে আমাদের উদ্দেশ্য কি এবং লক্ষ্য কি। এখন আমি হযরত মসীহ মওউদ ইসলামের কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব। বিশ্বাসের কর্মের উপরও প্রভাব পড়ে এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে হযরত মসীহ মওউদ ইসলাম বলেন যে ইসলামের দুটো অংশ আছে, একটি হল আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করা, দ্বিতীয় এবং তার যে অনুগ্রহ রাজি রয়েছে তার সে কারণে তার পূর্ণ আনুগত্য করা, আল্লাহ তাআলা যেভাবে আল্লাহর মতো অনুগ্রহকারী এবং লালন পালনকারী প্রতি যে ভক্ষেপহীনতা প্রদর্শন করে সে শয়তান, খোদার এত বড় অনুগ্রহ এত অনুগ্রহ সত্ত্বেও যে আল্লাহর কথা মানে না, তার পূর্ণ ইতাত এবং আনুগত্য করে না, তাদের সম্পর্কে মসীহ মওউদ বলছেন যে এরা খোদার ইতাতকারী নয়, রহমানের বান্দা নয়, তারা আমার মানুষ শয়তানই হবে। তিনি বলেন দ্বিতীয় অংশ হল সৃষ্টির অধিকার কি তা বুঝে যথাযথভাবে তা প্রদান করা। যেসব জাতি বড় বড় পাপ যেমন জেনা বা ব্যভিচার, চুরি, পরচর্চা, মিথ্যা ইত্যাদি অভ্যস্ত হয়েছে, তারা অবশেষে ধ্বংস হয়ে গেছে। কোন কোন জাতি শুধু একটি পাপের কারণে তারা ধ্বংস হয়েছে, কিন্তু এটি যেহেতু খোদা তালার স্নেহভাজন উম্মত এবং এই উম্মতের উপর খোদার বিশেষ স্নেহ দৃষ্টি রয়েছে, তাই খোদা তালা এটিকে ধ্বংস করবে না। নতুবা এমন কোন পাপ নেই যারা যা এই উম্মত করছে না। এমন কোন পাপ আছে যা মুসলমানদের মাঝে আজ প্রবেশ করেনি বা নেই? এরা সকল অপকর্ম করছে, সকলেই পৃথক পৃথক খোদা বানিয়ে রেখেছে, উপাস্য বানিয়ে রেখেছে। সব মুসলমান তাদের মাবুদ বা উপাস্য একদম এক নয়, কেউ দুনিয়ার পেছনে ছুটছে, এই দুনিয়াকে উপাস্য হিসেবে অবলম্বন করেছে, দুনিয়ার লোকদেরকে মাবুদ বা খোদা বানিয়ে রেখেছে। আসল কথা হলো বিশ্বাস যদি ভালো হয়, মানুষের কর্ম ভালো হয়ে থাকে, আমলও ভালো হয়ে থাকে, মানুষের বিশ্বাস যদি থাকে তাহলে সে বিশ্বাসের ফলশ্রুতিতে মানুষের নিয়ত এবং ইচ্ছা অভিপ্রায় যদি সঠিক হয় তাহলে ভালো কর্ম সাধিত হবে। মানুষ যদি ত্রুটি মুক্ত বিশ্বাস অবলম্বন করে আর আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাহলে ভালো কর্ম নিজ থেকেই তার হাতে সাধিত হয়ে থাকে। এই কারণেই মুসলমানরা যখন সত্য বিশ্বাস পরিত্যাগ করেছে অবশেষে তারা দাজ্জাল ইত্যাদিকে খোদা বানিয়ে বসেছে। পৃথিবীতে আমরা দেখি যে বড় বড় সরকারও জাগতিক বিভিন্ন ক্ষমতা বা পরাশক্তিকে খোদা হিসেবে অবলম্বন করে তাদের কোলে আশ্রয় নিচ্ছে আর সর্বত্র আজ এটি আমাদের চোখে পড়ে। অতএব ব্যক্তি থেকে আরম্ভ করে মুসলমান সরকার পর্যন্ত অবস্থায় কি দাজ্জালের সকল বৈশিষ্ট্যগুলি খোদার সব বৈশিষ্ট্যগুলি দাজ্জালের ভিতর দাজ্জালের মাঝে রয়েছে বলে বিশ্বাস করত, যাকে এইভাবে খোদা মানা হয়। তোমরা খোদায়ের দায়িত্ব স্বয়ং দাজ্জালকে দিয়ে থাকো, আল্লাহ তাআলা চান বিশ্বাস সঠিক যদি হয় কর্ম অনুরূপ হওয়া উচিত, আর এই দুইয়ের মাঝে কোন প্রকার বিরোধ যেন না থাকে তাই সিরাতে মুস্তাকিম অবলম্বন করা আবশ্যক। আল্লাহ তাআলা আমাকে বারবার সম্বোধন করে বলেছেন যে আল খায়রু কুল্লুহু ফিল কুরআন, আল্লাহর, এটি আল্লাহর শিক্ষা আর এটি খোদার শিক্ষা, কোরআনের শিক্ষা, এটি সত্য, চিরসত্য। সমস্ত মঙ্গল এবং কল্যাণ কোরআনে তালাশ করো, আল্লাহর ইবাদত করো আর বান্দাদের অধিকার এবং প্রাপ্য দাও। অতএব খোদা তাআলাকে এক অদ্বিতীয় জ্ঞান করা এবং তার পূর্ণ আনুগত্য করা এবং তার প্রাপ্য অধিকার প্রদান, এটি এই দাবি রাখে যে তার ইবাদতের দায়িত্ব যেন পালন করা হয়। এই কথা বর্ণনা করতে গিয়ে যে এই জামাতের, জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো আল্লাহর তত্ত্ব জ্ঞান লাভ করা, তো কেন আহমদি হয়েছি আমরা, তার হাতে বয়াতের উদ্দেশ্য কি, কেন এই জামাত প্রতিষ্ঠা করেন, তিনি বলেন খোদা সম্পর্কে তত্ত্ব জ্ঞান অর্জন, দোয়া এবং ইবাদতের প্রকৃত অর্থ এবং মর্ম বোঝা। তিনি বলেন যে যে দোয়া করে এবং চেষ্টা করে না, সে ভ্রান্তিতে রয়েছে। যে ব্যক্তি চেষ্টা প্রচেষ্টাকেই বেশি সবকিছু মনে করে, সেও কাফের। যে ব্যক্তি চেষ্টা করে না, তদবির করে না, চেষ্টা প্রচেষ্টা করে না, সেও ভ্রান্তিতে রয়েছে। অনুরূপ ভাবে যে শুধু চেষ্টা প্রচেষ্টাকে সবকিছু মনে করে এবং দোয়ার উপর নির্ভর করা, সে মূল হেদ। কিন্তু চেষ্টা প্রচেষ্টা এবং দোয়া একসাথে করা, এটি হলো ইসলাম। ইসলামী শিক্ষা কি, চেষ্টাও করো, চেষ্টা প্রচেষ্টা পূর্ণ থাকা চাই, পুরো শক্তি সামর্থ্য এতে নিয়োজিত করো, জাগতিক যে চেষ্টা প্রচেষ্টা করা সম্ভব করো, একইভাবে দোয়াও করো, খোদা দরবারে আকুতি মিনতি করো আর অনেক দোয়া করো, কেননা এই প্রচেষ্টার চূড়ান্ত ফলাফল আল্লাহ তাআলাই প্রকাশ করবেন। যদি এই দুটো থাকে তাহলে এটি হলো ইসলাম। তিনি বলেন এই কারণে আমি বলেছি পাপ এড়ানোর জন্য ততটা চেষ্টা করা উচিত যতটা চেষ্টা করা সমুচিত, আর সে ততটা দোয়া করা উচিত যতটা দোয়া করতে বলা হয়েছে। আর সূরা ফাতিহায় এই এই কারণে সূরা ফাতিহায় এই উভয় দিকে বলা হয়েছে, অর্থাৎ ইয়াকানা আবুদু ও ইয়াকানা স্তাইন। ইয়াকানা আবুদু এই পূর্ণ প্রচেষ্টার দিকে ইঙ্গিত করে। প্রথমে আল্লাহ তাআলা যা রেখেছেন তা হলো মানুষ যেন প্রথমে উপায় উপকরণ এবং চেষ্টা প্রচেষ্টার প্রথা অবলম্বন করে, একই সাথে দোয়াকেও যেন পরিত্যাগ না করে। চেষ্টার প্রচেষ্টার পাশাপাশি দোয়াও যেন সামনে রাখে। মানুষ যখন ইয়াকানা আবুদু বলে যে আমরা তোমারই ইবাদত করি, একই সাথে তার হৃদয়ে এই ধারণা জাগে যে আমি, আমার আমার গুরুত্বই বা কি যে আমি আল্লাহর ইবাদত করব, যতক্ষণ তার ফজল এবং কৃপা না হবে। অনেকে বড় মনে করে যে আমরা বড় ইবাদত গুজার, আমরা ভালো ভালো নামাজ পড়ি, সুন্দর নামাজ পড়ি, কিন্তু এটিও আল্লাহর ফজল। প্রকৃত মোমেন এই বিশ্বাস রাখে যে ইবাদতের তৌফিক পাওয়াও খোদার অনুগ্রহে হয়, সেই কারণে মোমেন তাৎক্ষণিক ভাবে বলে যে ইয়া কানাস্তাইন, হে আল্লাহ ইবাদতের জন্য সাহায্য তোমার কাছে চাই। এটি একটি খুবই স্পর্শকাতর বিষয়। ইসলাম ছাড়া অন্য কেউ বা কোন ধর্ম তা বোঝেনি, ইসলাম সেটি বুঝতে পেরেছে। তিনি বলেন যে ইসলামের জন্য আবশ্যকীয় বিষয় হল ইসলামে যে প্রবেশ করে তার এই মূলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, তাকে চেষ্টাও করতে হবে এবং সমস্যা দূরীভূত হওয়ার জন্য দোয়াও করা এবং দোয়া করানো। উভয় পাল্লার কোনটি যদি হালকা থাকে তাহলে কাজ চলবে না, কাজ চলে না। তাই সকল মোমেনের জন্য আবশ্যক হল এটি মেনে চলার উপর আমল করা। কিন্তু এই যুগে আমি দেখি যে মানুষের অবস্থা এমন যে তারা চেষ্টা প্রচেষ্টা তো করে, চেষ্টা করে, কিন্তু দোয়ার বিষয়ে উদাসীন, বরং উপকরণের উপর তারা এতটা নির্ভর করে যে জাগতিক চেষ্টা প্রচেষ্টাকে খোদা বানিয়ে নেওয়া হয়েছে আর দোয়াকে বৃথা জিনিস মনে করা হয়, অর্থহীন বিষয় মনে করা হয়। এইসব কিছু হয়েছে ইউরোপের অন্ধ অনুকরণে। এটি ভয়াবহ একটা বিষ যা পৃথিবীতে বিস্তার লাভ করছে। ইউরোপে আল্লাহর সত্তায় ইমান অনেকটা হারিয়ে যাচ্ছে, আর এমন নাস্তিকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মুসলমানরা মনে করে যে এতে এদের উন্নতির রহস্য নিহিত, কিন্তু এর পরিণাম শুভ হবে না। এটি ভয়াবহ একটি বিষ যা পৃথিবীতে বিস্তার লাভ করছে। আল্লাহ তাআলা এখন এই বিষকে দূরীভূত করতে চান, আর এই কারণে তিনি এই জামাত প্রতিষ্ঠিত করেছেন। অতএব যারা আহমদী, এই বস্তু জগতের প্রভাব তাদের গ্রহণ করা উচিত নয়। আল্লাহতে যারা বিশ্বাস রাখে না তাদের দ্বারা আহমদেরা প্রভাবিত না হয়, বরং খোদার পবিত্র সত্তা এবং অস্তিত্ব সম্পর্কে আহমদের তাদেরকে অবহিত করতে হবে এবং প্রকৃত ইসলাম সম্পর্কে তাদেরকে বলতে হবে। এটি এক আহমদের কাজ। পৃথিবীর মানুষ যেন খোদাকে চিনতে পারে এবং দোয়ার প্রকৃত মর্ম এবং দোয়ার প্রভাব সম্পর্কে যেন মানুষ অবহিত। মানুষ মনে করে যে দোয়ার সার বলতে কিছু নেই, আহমদীদের দোয়ার অভ্যাস থাকতে হবে, দোয়া গৃহীত হওয়ার অভিজ্ঞতাও থাকতে হবে। এই অবস্থা এক আহমদীর মাঝে সৃষ্টি হওয়া উচিত। এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলেই বিশ্বাসগত দৃঢ়তা অর্জন হবে। মানুষ সাময়িক বা কাল্পনিক খোদার পিছনে ছুটবে না, বরং প্রকৃত উপাস্য খোদাকে চিনে শুধু তার সামনে সিজদা বানাত হবে, আর সেই প্রকৃত খোদাকে উপাস্যকে চেনা এবং আল্লাহর ইবাদতের যে চূড়া বা পিক সেটি সেখানে কিভাবে পৌঁছতে হয় তা মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম তার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার মাধ্যমে এবং তার কর্মের মাধ্যমে তা বুঝিয়েছেন। দোয়ার প্রকৃত মর্ম এবং এই তত্ত্ব জ্ঞান ততক্ষণ লাভ হতে পারে না বা প্রকাশ পেতে পারে না যতক্ষণ আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুদৃঢ় সম্পর্ক স্থাপন না করব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম জামাত গঠন এবং জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্যের কথা উল্লেখ করতে গিয়ে এক জায়গায় এটিও বলেছেন যে যদি আমাদের জামাত সম্পর্কে অনবহিত থাকে তাহলে তার জেনে নেওয়া উচিত যে এই জামাত প্রতিষ্ঠার পিছনে উদ্দেশ্য কি, আমাদের জামাতে কি করা উচিত। আর এটিও এতটা মনে করাও একটি ভ্রান্তি যে প্রথাগত ভাবে বয়াত করার ভিতরে কেবল মুক্তি নিহিত। তাই আসল উদ্দেশ্য কি এই জামাতের তা বলা আমি তা বলতে চাই যে আল্লাহ আসলে কি চান আমাদের কাছে। শুধু বয়াত করলে মুক্তি লাভ হবে না, আমি এটি বলছি যে আল্লাহ কি চান আমাদের কাছে। সকল মানুষ স্মরণ রেখো, প্রথাগত ভাবে বয়াত করা বা আমাকে ইমাম মনে করা এতটাই মুক্তি বা পরিত্রাণের জন্য যথেষ্ট নয়, কেননা আল্লাহ তাআলা দৃষ্টি হৃদয়ের উপর রয়েছে, তিনি মৌখিক দাবিকে দেখেন না। মুক্তির জন্য আল্লাহ তাআলা যেভাবে বারবার নিজেই বলেছেন তাই আবশ্যক। আর তা হলো আল্লাহ যা বলেছেন তা হলো প্রধানত আন্তরিক ভাবে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় মানা, বিশ্বাস করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য রসুল হিসাবে বিশ্বাস করা, আর কোরআন শরীফকে আল্লাহ তাআলার কিতাব বা গ্রন্থ মনে করা। এটি এমন এক ঐশী গ্রন্থ যে কিয়ামত পর্যন্ত এমন কোন কিতাব বা শরীয়ত আর নাজেল হবে না, কোরআনের পর অন্য কোন কিতাব বা শরীয়তের আর এখন প্রয়োজন নেই। দেখো, খুব ভালোভাবে স্মরণ রেখো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন নতুন শরীয়ত কোন নতুন গ্রন্থ আর আসবে না, কিতাব আর আসবে না, নতুন কোন শিক্ষা নাজেল হবে না। এই কিতাব এবং এই শিক্ষাই চিরস্থায়ী। তিনি বলেন যে আমার বিভিন্ন পুস্তকে যে নবী এবং রসুল শব্দ যা আমার জন্য ব্যবহার হয়েছে এগুলোর অর্থ আরো এটি নয় যে কোন নতুন শরীয়ত বা নতুন কোন শিক্ষা আসছে বা নাজেল হবে, বরং এর পিছনের উদ্দেশ্য হল আল্লাহ তাআলা কোন সত্যিকার প্রয়োজনে কাউকে যখন মামুর করেন, প্রত্যাদিষ্ট করেন, তা এই অর্থে করেন যে খোদা তার সাথে কথা বলেন, বাক্যালাপ করেন, তাকে অদৃশ্যের সংবাদ দেন। এমন ব্যক্তির জন্য নবী শব্দ ব্যবহার করা হয়, আর সেই মামুর বা প্রত্যাদিষ্ট ব্যক্তির নবী উপাধি লাভ করে। এর অর্থ এই নয় যে নতুন কোন শরীয়ত খোদা তাআলা তাকে দেন, বা এর অর্থ এই নয় যে মোহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তকে নাউজুবিল্লাহ মনসুখ করে বা রহিত করে, বরং সে যা কিছু পায় বা লাভ করে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার এবং পূর্ণ অনুসরণ ও আনুগত্যের ফলে, দাসত্বের ফলে লাভ করে, আর এছাড়া কোনোভাবে কোনো কিছু লাভ হওয়া সম্ভব নয়। হ্যাঁ, আবশ্যক একথা আবশ্যক যে যুগে যখন পাপ পাপ সীমা ছাড়িয়ে যায় আর এই পৃথিবীর মানুষ ইমানের প্রকৃত অর্থ বোঝে না, তাদের কাছে কেবল খোলস বাকি থাকে বা হাড় বাকি থাকে, আর সার বা মগজ বলতে কিছু থাকে না। আর ইমানের শক্তি যখন দুর্বল হয়ে যায় আর শয়তানের আধিপত্য যখন পূর্ণ হয়, যখন ইমানের স্বাদ এবং আনন্দ অবশিষ্ট না থাকে, এমন সময়ে খোদা তালার যে রীতি রয়েছে, খোদা তালার রীতি হলো আল্লাহ তালার কামেল বান্দাকে যে আল্লাহর সত্যিকার আনুগত্যে নিজেকে বিলীন করে আর খোদার সত্তায় আত্মবিলীন করে, আল্লাহ তালা তার সাথে কথা বলেন, তার সাথে বাক্যালাপে তাকে বাক্যালাপে সম্মানিত করেন। আর এখন তিনি আমাকে প্রত্যাদিষ্ট করেছেন, তিনি এখন আমাকে তিনি মামুর করে পাঠিয়েছেন, কেননা এটি সেই যুগ যে যুগে ঐশী ভালোবাসা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। যদিও বাধ্যত চোখে এটি পড়ে যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ তেও বিশ্বাসী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সত্যায়ন করে মৌখিকভাবে, বাধ্যত নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু সত্যি আসল কথা হলো আধ্যাত্মিকতা আদৌ নেই, আধ্যাত্মিকতা হারিয়ে গেছে, রুহানিয়ত হারিয়ে গেছে। অপরদিকে এসব সৎকর্মের পরিপন্থী কাজ করাই বলছে যে এই সেই সৎকর্মগুলো সৎকর্ম হিসাবে করা হয় না, যে সমস্ত কাজ করে বা নেক কাজ করে মানুষ সেগুলো নেক কর্ম নয়, নেক কর্ম মনে করে করা হয় না। মুসলমানদের অবস্থা যা দেখা যাচ্ছে তা থেকে এটি স্পষ্ট হয়। প্রথাগত ভাবে সবকিছু করা হয়, কিছু নেক কিছু কাজ করলেও তা প্রথাগত ভাবে মানুষ করছে, এর প্রকৃত স্পিরিট এবং প্রাণ বা প্রেরণা আর নেই, কেননা এতে আন্তরিকতা এবং নিষ্ঠার আধ্যাত্মিকতার কোন আলো নেই। নতুবা কারণ কি যে নেক কর্মের কল্যাণ প্রকাশ পায় না, আর সেই নেক কর্মের আলো বা জ্যোতিও দেখা যায় না। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি নেক কর্ম করা হয়, নেক কাজ করা হয়, তাহলে এর ফলাফলও প্রকাশ পাওয়া চাই, আর এর বরকত এবং কল্যাণ রাজিও প্রকাশিত হওয়া চাই, সামনে আসা চাই। তিনি বলেন ভালোভাবে স্মরণ রেখো, যতক্ষণ পর্যন্ত আন্তরিক ভাবে আধ্যাত্মিকতার মূলে ভিত্তিতে নেক কাজ করানো হবে কোনো লাভ হবে না, এসব কাজ এসব নেক কর্ম কোনো কাজে আসবে না। নেক কর্ম তখনই নেক কর্ম আখ্যায়িত হয় যখন এতে কোনো প্রকার ত্রুটি বা বিচ্যুতি না থাকে। আর ফাসাদ শব্দ সালে শব্দের বিপরীত, সালে সে যার ভিতরে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকে না, যাদের নামাজে ত্রুটি বিচ্যুতি থাকে আর নিজেদের স্বার্থ অহমিকা আমিত্ব অন্তর্নিহিত থাকে, তাদের নামাজ আল্লাহর জন্য হয় না, তা মাটি থেকে বিন্দুমাত্র উপরে যায় না, কেননা সেই সমস্ত নামাজে নিষ্ঠা এবং আন্তরিকতা নেই, আধ্যাত্মিকতা শূন্য। অনেকে এমন আছে যারা এই আপত্তি করে যে এই জামাত গঠনের প্রয়োজন কি, নতুন জামাত গঠন করেছেন মুসলিম মহাদেশে প্রয়োজন কি ছিল। তিনি বলেন যে এমন মানুষ বলে যে আমরা কি নামাজ রোজা করি না, নামাজ রোজা নামাজ পড়ি না, রোজা রাখি না। হুজুর মুসিবত বলছেন এরা এইভাবে মানুষকে প্রতারিত করে, যারা অজ্ঞ এবং অনবহিত কিছু মানুষ এবং লোকের এমন কথা শুনে প্রতারিত হওয়া আবার তাদের সাথে সুর মিলিয়ে এটি বলা যে আমরা নামাজও পড়ি আর রোজাও রাখি আর আমরা বিভিন্ন দোয়ার ওয়াজিফাও করি, তাই এই নতুন জামাত গঠনের প্রয়োজন কি, হুজুর বসে এমন কথা বলা অসম্ভব নয়। এমন কথা বুদ্ধির অভাব এবং তত্ত্বজ্ঞানের অভাবে মানুষ বলে থাকে। আমার এই জামাত যদি গঠন করে, এই বিভেদ যদি সৃষ্টি করে থাকেন, আল্লাহ তালাই করেছেন, এই জামাত আমি গঠন করিনি, আল্লাহ তালা নিজেই বলেছেন জামাত গঠন করো, তিনি জামাত গঠন করে, তোমরা যদি বলো এইভাবে একটা বিভেদ দলাদলি বৃদ্ধি করেছেন, তাহলে আল্লাহ এর জন্য দায়ী আমি নই। যিনি এই জামাতকে প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে প্রশ্ন করো যে কেন তিনি জামাত গঠন করলেন, ইমানি অবস্থা দুর্বল হতে হতে এমন পর্যায়ে মানুষ পৌঁছেছে যে ইমানের শক্তি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে, আর আল্লাহ তাআলা চান যে সত্যিকার ইমানের আল্লাহ তাআলা সত্যিকার ইমানি প্রেরণা ফুৎকার করতে চেয়েছেন যা জামাতের মাধ্যমেই করেছেন, এমন ক্ষেত্রে এদের আপত্তি অর্থহীন এবং অযথা। অতএব স্মরণ রেখা, এমন কুমন্ত্রণা কোন কুধারণা কারোর হৃদয়ে মোটেই সৃষ্টি হওয়া উচিত, যদি যদি পুরোপুরি মানুষ চিন্তা করে এবং ভাবে তাহলে এই ধারণা কুধারণা হৃদয়ে সৃষ্টি হতে পারে না। গভীর চিন্তা এবং প্রণিধানের অভাবে এমন কুধারণা হৃদয়ে সৃষ্টি হয়। বাহ্যিক অবস্থা দেখে মানুষ বলে অনেক মুসলমান আছে, এমন কুধারণা বা কুমন্ত্রণার ফলে মানুষ অল্প সময় ধ্বংস হয়ে যায়। আমি নিজে এমন মানুষকে দেখেছি। মসিহ মহোদয়ের কাছে বয়সের পরও অনেকে চিঠি লিখত, তিনি বলেন বাহ্যত আমাদের জামাতভুক্ত এরা, আর এরা বলে যখন আমাদেরকে এটি বলা হলো যে অন্যান্য মুসলমানও বাহ্যত নামাজ পড়ে, কালমা পাঠ করে, রোজাও রাখে আর নেক কাজও করে, আর নেক মনে হয় তাদেরকে, সেখানে নতুন জামাতের আর প্রয়োজন কি? তিনি বলেন যে এরা যদিও আমাদের হাতে বয়াত করেছে, তারা এমন কুমন্ত্রণা এবং কুধারণা শুনে এরা বলে যে আমরা উত্তর দিতে পারিনি, এমন পত্র পাঠ করে এমন লোকদের জন্য আমার আক্ষেপ হয়, এরা আমাদের আসার আসল উদ্দেশ্য বোঝেনি। এরা প্রথাগত ভাবে আমাদের মতো ইসলামী শিক্ষা মেনে চলে বা ফরজ কাজগুলো পালন করে, অথচ সত্যিকার শিক্ষার প্রাণ তাদের ভিতর নেই, তাই এই সমস্ত কুমন্ত্রণা সেখানে বিষের মতো কাজ করে। এমন সময় এরা ভাবে না যে আল্লাহ তাআলা সত্যিকার শান্তি আনতে চান, যে মানুষকে পাপের মৃত্যু থেকে রক্ষা করতে পারে, কিন্তু এই প্রথার অনুসারীদের ভিতর এটি নেই। যারা বাহ্যিকতা দেখে তারা বাস্তবতার উপর দৃষ্টি রাখে না, এদের হাতে কেবল খোলস আছে, কোন প্রাণ নেই, মগজ নেই বা স্পিরিট নেই। অতএব তার আগমনের উদ্দেশ্য হল আল্লাহর সাথে সত্যিকার সম্পর্ক বোধন রচনা করা, মহানবী সাল্লামের পবিত্র মাহাত্ম্যকে চেনানো, কোরআনি অনুশাসনকে মানুষের অনুশাসন মানুষের ধার্য করা শেখানো। আমরা যারা তার মান্যকারী, আমাদেরকে নিজেদের বিশ্বাসগত এবং কর্মগত সংশোধনও করতে হবে, বিশ্বাস এবং আমলের সংশোধন করতে হবে। যদি আমরাও এটি মনে করি যে অন্যান্য মুসলমানও আমাদের মতোই নামাজ এবং নামাজ পড়ে রোজা রাখে, কোনো পার্থক্য নেই, যদি পার্থক্য সৃষ্টি না হয় তাহলে এমন আহমদের ভাবা উচিত, একটা পার্থক্য স্পষ্ট থাকা উচিত আমাদের এবং গায়ের আহমদীদের ভিতর। আমাদের ইবাদত, আমাদের দরুদ পড়া, আমাদের জিক্রে এলাহি, আমাদের মানব সেবা এক গভীর প্রেরণা এবং চেতনায় সমৃদ্ধ হওয়া উচিত, যা অন্যদের ভিতর থাকবে না। আমাদেরকে এটি দেখতে হবে যে আমাদের বয়াত এর ভিতর সত্যিকার বয়াতের অর্থ বা মর্ম আছে কিনা, নাকি কেবল বলি সর্বস্ব। আমাদের ইবাদত ইবাদত কি আল্লাহকে এক অদ্বিতীয় মনে করে তার জন্যই করা হচ্ছে নাকি নয়? অনেকে এমন আছে যারা পাঁচ বেলার নামাজও পড়ে আর কিন্তু নামাজ সত্যিকার অর্থে পড়ে না। অনেক আহমদি এমন আছে যারা পাঁচ বেলার নামাজ পড়ে না, সাক্ষাৎ মোলাকাতের সময় আমাকেও বলে যে দোয়া করুন যেন আমি নামাজ পড়তে পারি বা আমরা নামাজ পড়তে পারি। অথচ এটি একটি মৌলিক বিষয় যা সব আহমদির জন্য আবশ্যক, সব মোমেনের জন্য নামাজ পড়া আবশ্যক, সকল মুসলমানের জন্য আবশ্যক। হযরত মসিহ মওউদের হাতে বয়াত করার পর গভীর আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনার সাথে নামাজ পড়া উচিত। অথচ দেখুন এরা পুরো নামাজ পড়ে না, আবার বলে দোয়া করুন যেন নামাজ পড়তে পারি, যেখানে মানুষের নিজেই জানে যে আমি নামাজ পড়ি না, সেখানে তার নিজেকে চেষ্টা করতে হবে। প্রথমে নিজে কেন চেষ্টা করেন না এবং দোয়া করেন না নামাজের জন্য? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলেন, শুধু বলি সর্বস্ব না বলে এই বাক্যকে বারবার হৃদয়ের গভীর থেকে পুনরাবৃত্তি করে এর উপর আমল কেন করেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী মেনেছেন, সেখানে তার প্রতিটি কর্ম আমাদের জন্য পথ নির্দেশিকা, উত্তম আদর্শ। ইবাদতের পাশাপাশি তার উন্নত নৈতিক চরিত্র আমাদের জন্য উত্তম আদর্শ। সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, স্ত্রীদের সাথে উত্তম ব্যবহারের দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। কিন্তু অনেকে এমন আছে যারা ঘরে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করে, তাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা তিনি আমাদের শিখিয়েছেন। বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার করা মহানবী শিখিয়েছেন, অন্যদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার নসিহত তিনি করেছেন, এই সংক্রান্ত শিক্ষা দিয়েছেন, আর নিজের কর্মের মাধ্যমে দৃষ্টান্ত রেখে গেছেন আমানতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বা আমানতের প্রতি অশ্রদ্ধাশীল হওয়ার বিরোধী দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। সকল পরিস্থিতিতে বিনয় প্রদর্শন, সত্যের উন্নত মান স্থাপন, এমন কোন নৈতিক চরিত্র নৈতিক গুণ আছে যার পরম রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা দেখা যায় না? যদি আমরা সত্যিকার অর্থে তিনি ইসলামকে সত্য নবী মানি আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতুয়াসসালামকে তার দাসত্বে আনুগত্যে প্রেরিত যোগ ইমাম মেনে থাকি, তাহলে আমাদের কর্ম এবং ইবাদতের মানকেও আমাদের উন্নত করতে হবে কোরআন শরীফের আদেশ নিষেধ এবং শিক্ষা দৃষ্টিতে রেখে, কোরআনের আদেশ নিষেধ সামনে রেখে আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে কোন কোন নেক কাজের উপর আমরা প্রতিষ্ঠিত আছি আর কোন কোন নেক কাজ আমরা করছি না, কোন পাপ আমরা পরিত্যাগ করছি আর কোন কোন পাপ আমরা পরিত্যাগ করি না বা ছাড়ছি না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পবিত্র মর্যাদা এবং তার দাবি কি তা সঠিকভাবে আমাদের বুঝতে হবে। অতএব এই যুগ যা পৃথিবীর মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিয়েছে আর উন্নতির নামে প্রতিদিন প্রতিটি আগত দিন মানুষকে দূরে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন 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 ভাবে চেষ্টা করছে, এমন পরিস্থিতিতে আহমদেরই কাজ হল নিজের খোদার সাথে সম্পর্ক স্থাপন এবং খোদার সম্পর্কে তত্ত্ব জ্ঞান লাভ করা, খোদাকে চেনা। প্রতিটি নতুন দিনে যেন আহমদেরা এই তত্ত্ব জ্ঞানের ক্ষেত্রে উন্নত অবস্থায় থাকে, উন্নত অবস্থানে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম এবং ভালোবাসা কেবল মৌখিক দাবি যেন না হয়, বলি সর্বস্ব যেন না হয়, নারা সর্বস্ব যেন না হয়, বরং এই প্রেম রাসূলের প্রতি ভালোবাসার বহির প্রকাশ এবং তার উত্তম আদর্শ অবলম্বনের মাধ্যমে হওয়া উচিত। নারা তার নামের উত্তোলন করবেন, এরপর জুলুম এবং অত্যাচারও তার নামেই করবেন, এটি যেন না হয়। আজকের মুসলমানদের অবস্থা এটি আমরা দেখি যে অনেক সংগঠন গঠিত হয়েছে, বিভিন্ন সরকার এবং বিভিন্ন সংগঠন ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জুলুম এবং অত্যাচার করে চলেছে। সেই রহমতুল্লিল আলামিন সারা বিশ্বের জন্য যিনি রহমত ছিলেন, সকল যুগের জন্য যিনি আশীর্বাদ ছিলেন, তাকে তারা জুলম অন্যায় এবং অত্যাচারের নিজেদের অত্যাচারের প্রতীক হিসাবে পেশ করেছে, কিন্তু এদের হীন চেষ্টা কখনো সফল হবে না। মুসলিম ইসলাম এবং তার জামাত পৃথিবীর সামনে ইসলাম এবং রাসূলের প্রকৃত চিত্রই তুলে ধরার কাজ করছে, অতএব সেই প্রকৃত চিত্র তুলে ধরার জন্য তার প্রতিটি আদর্শ এবং আমলকে আমাদের অবলম্বন করতে হবে, কোরআনের অনুশাসন নিজেদের শিরোধার্য করার চেষ্টা করতে হবে
এবং সর্বদা এই চেষ্টা এরত থাকা উচিত যে আমাদের প্রতিটি কর্ম যেন সৎকর্ম তুল্য হয় বা সৎকর্ম হয়। আমাদের এই চেষ্টা করা উচিত যে আমরা যেন প্রতিটি মুহূর্ত প্রতিদিন বরং প্রতিটি মুহূর্ত যেন এই চেষ্টায় রত থাকি যে আমাদের শয়তান থেকে দূরে যেতে হবে আর রহমান খোদার নিকটবর্তী হতে হবে, যেভাবে তিনি আলাইহিস সালাম বলেছেন ওনারাও নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ পৃথিবীতে থেকে যায়, আকাশে যায় না বা ঊর্ধ্বলোকে যায় না, আরশের খোদার এই নামাজের প্রতি কোন দৃষ্টি নেই, কারণ তাদের নামাজের মধ্যে কোন নিষ্ঠা বা আন্তরিকতা নেই।
দুনিয়া কি মিলনি হে,
এর মধ্যে পার্থিবতার মিশ্রণ রয়েছে, এমন নামাজ তাদের জন্য ধ্বংসের কারণ। অতএব হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই নির্দেশ এবং এই সাবধান বাণী আমাদেরকে চিন্তা ভাবনার প্রতি মনোযোগ আকর্ষণকারী হওয়া উচিত এবং তার বয়াতের যে মূল উদ্দেশ্য বা লক্ষ্য সেটি বোঝা উচিত। সত্যিকার নামাজ কি এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, নামাজ তখন সত্যিকার নামাজ আখ্যায়িত হয় যখন আল্লাহ তাআলার সঙ্গে সত্যিকার এবং পবিত্র সম্পর্ক গড়ে ওঠে, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আনুগত্যে মানুষ এতটাই বিলীন হয়ে যায় যে আর এতটাই ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয় যে খোদা তাআলার পথে মানুষ প্রাণ দেওয়ার জন্য এবং মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। যখন মানুষের মাঝে এই অবস্থার সৃষ্টি হয় তখন বলা যেতে পারে যে তার নামাজ সত্যিকার নামাজ। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই অবস্থা মানুষের মাঝে সৃষ্টি হয় না, সত্যিকার নিষ্ঠা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত তারা দেখায় না, ততক্ষণ পর্যন্ত তার নামাজ এবং অন্যান্য কর্ম প্রভাবহীন মূল্যহীন। তিনি বলেন, অনেক মানুষ এমন আছে যাদেরকে মানুষ মোমেন এবং বিশ্বাসী মনে করে, কিন্তু আকাশে তাদের নাম কাফের। এই জন্য সত্যিকার মোমেন এবং সাধু তারাই যাদের নাম উর্ধুলোকে মোমেন বলে লেখা আছে, বিশ্বের দৃষ্টিতে তাদের কাফেরই বলা হোক না কেন, পৃথিবীতে আমাদেরকে কাফের বলা হয়, এর প্রতি আমাদের সামান্য ভ্রুক্ষেপও নেই। যদি আমাদের কর্ম সৎ হয়, যদি আমরা খোদা তালার সঙ্গে সম্পর্ক বন্ধনে আবদ্ধ থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, সত্যিকার অর্থে এটি অনেক মুশকিল বা কঠিন কাজ। মানুষ সত্যিকার ঈমান আনে এবং আল্লাহ তাআলার সঙ্গে পরিপূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার দৃষ্টান্ত প্রদর্শন করে। যখন মানুষ সত্যিকার অর্থে ঈমান আনে তখন এর অনেক নিদর্শন প্রকাশ পায় পবিত্র কোরআনে, অনেক লক্ষণ প্রকাশ পায় পবিত্র কোরআনে। সত্যিকার ঈমানদারদের যে লক্ষণ বর্ণনা করা হয়েছে তা তাদের মাঝে পাওয়া যায়। এর মধ্যে একটি বড় লক্ষণ বা নিদর্শন হচ্ছে সত্যিকার ঈমানের পরিচয় হচ্ছে যে মানুষ যখন পৃথিবীকে বা জগৎকে পায়ের নিচে পদদলিত করে এ থেকে সেভাবে আলাগ হয়ে যায় যেভাবে সাপ তার খোলস থেকে বেরিয়ে আসে। দুনিয়া তাদের উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে খোদাকে সন্তুষ্ট করা। এর পাশাপাশি জগৎ তেমনি পেয়ে যায়। বলেন, যেভাবে মানুষ প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত হয় তখন সে মোমেন আখ্যায়িত হয় এবং পরিপূর্ণ ঈমানের প্রভাব তার মাঝে পরিদৃষ্ট হয়। সুতরাং তিনি বলেন, ইন্নাল্লাহ মাআল্লাযীনা আত্তাকাও অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের সঙ্গে হন থাকেন বা যারা তাকওয়া অবলম্বন করে, আর যারা তাকওয়ার আলোকে কাজ করেন অর্থাৎ যারা মহসিন বা সৎকর্মশীল। এরপর একথা বলতে গিয়ে যে সত্যিকার নেকি বা পুণ্য কি, তিনি আলাইহিস সালাম বলেন, তাকওয়ার অর্থ হল মন্দের সুখাযোগ্য পথ পরিহার করা। কিন্তু স্মরণ রেখো, এর নাম নেকি নয় বা পুণ্য নয় যে এক ব্যক্তি তোমাকে বলবে যে তুমি নেক বা পুণ্যবান, এই জন্য বলবে যে আমি কারো ধন সম্পদ হরণ করিনি বা তাদের আমি চুরি করি না, কুদৃষ্টি দেই না এবং ব্যভিচার করি না। তিনি বলেন, এমন পুণ্য তত্ত্ববানের তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে হাসি তুল্য যদি সে সমস্ত নোংরামি পরিত্যাগ করে, চুরি এবং ডাকাতি করে তাহলে সে শাস্তি পাবে। অতএব এটি কোনো পুণ্য নয়, এটি কোনো নেকি নয় যা তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে মর্যাদা তুলে হবে, যোগ্য তুলে হবে। সত্যিকার নেকি হচ্ছে মানব জাতির সেবা করা, আসল পুণ্য হচ্ছে মানব জাতির সেবা আর আল্লাহ তাআলার পথে পুরো সততা বিশ্বস্ততা প্রদর্শন করে, নিষ্ঠা প্রদর্শন করেন এবং তার পথে প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত হয়ে যায়। এই জন্য এখানে বলা হয়েছে ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাও অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন যারা নোংরামি পরিত্যাগ করে, মন্দ পরিহার করে, যারা নোংরামি পরিত্যাগ করে এবং এর পাশাপাশি তারা সৎকর্ম করে। অতএব খুব ভালোভাবে স্মরণ রেখো, শুধুমাত্র মন্দ পরিত্যাগ করার মধ্যে ভালো কিছু নেই, যতক্ষণ তো এর পাশাপাশি তোমরা পুণ্য কাজ না করবে। অনেক মানুষ এমন রয়েছে যারা কখনোই ব্যভিচার করেনি, খুন করেনি, চুরি করেনি, ডাকাতি করেনি, তা সত্ত্বেও আল্লাহ তাআলার পথে কোন সততা এবং নিষ্ঠার নিদর্শন তারা প্রদর্শন করেনি এবং মানব জাতির কোন সেবাও তারা করেনি, আর এইভাবে তারা কোনো পুণ্য করেনি। অজ্ঞ সে ব্যক্তি যে এসব কথা উত্থাপন করে, এসব বিষয় উত্থাপন করে, তাকে পুণ্যবানদের দলভুক্ত করার চেষ্টা করে, কেননা এগুলো তো বদচলন, এগুলো পরিত্যাগ করার মাধ্যমে মানুষ অলিয়া আল্লাহর দলভুক্ত হতে পারে না। যারা নোংরা কাজ করে তারা আউলিয়াদের দলভুক্ত হতে পারে না। তিনি বলেন চোরি এবং যারা বিশ্বাসঘাতক, তিনি বলেন যারা মন্দ কাজ করে, চোরি এবং বিশ্বাসঘাতক যারা ঘুষ গ্রহণ করে, তাদের জন্য খোদাতালার রীতি এটি যে তাদেরকে এই জগতে শাস্তি দেন, তারা যতক্ষণ তো শাস্তি না পায় ততক্ষণ তো মরে না। স্মরণ রেখো, শুধু এতটুকু কথার নামই নেকি নয়, তাকওয়া তাকওয়ার দৃষ্টান্ত হচ্ছে যেভাবে কেউ কোন প্লেট কে ভালোভাবে পরিষ্কার করে যাতে এতে উন্নত মানের সুস্বাদু খাবার রাখা যায়। যদি কেউ খুব ভালোভাবে তার প্লেট পরিষ্কার করে কিন্তু তাতে কোনো খাবার না রাখে, তাহলে এর দ্বারা তার পেট ভরতে পারে কি? কখনোই না। সেই খালি পেট তার ক্ষুধার নিবারণ করবে কি? তাই তাকওয়াকে, এই বিষয়টিকে তাকওয়া দ্বারা চিন্তা করো। তাকওয়া হচ্ছে নফসে আম্মারার প্লেট কে পরিষ্কার করা, প্লেট পরিষ্কার করে একে সৎকর্মের খাবার দ্বারা পরিপূর্ণ করা, এবং সেই খাবারই মানুষকে খোদা তালার নৈকট্য প্রদান করে এবং তার সন্তুষ্টি অর্জনকারী
বানায়।
অনেক বড় বড় পাপের মধ্যে হতে একটি বড় পাপ এবং গুণা হলো মিথ্যা বলা বা মিথ্যা, এর থেকে মুক্ত থাকার নির্দেশ দিয়েছেন। এবং একসময় মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন,
কেউ ভেবেছে কি যে কোরআনে বেশ কয়েক হাজার নির্দেশ রয়েছে সেগুলো মেনে চলা হয় না, তুচ্ছ বিষয়ের বিরোধী কাজ করা হয়। এমনকি দেখা গেছে কিছু মিথ্যা ব্যবসায়ীরা বা দোকানদার বলে থাকে, কিছু মশলা ব্যবসায়ী মিথ্যা ব্যবসায়ী কিছু কিছু মিথ্যা বলে, অথচ আল্লাহ তাআলা এটিকে নোংরামি আখ্যা দিয়েছেন। কিন্তু অনেকেই অতিরঞ্জিত ভাবে পরিস্থিতি তুলে ধরতে গিয়ে দ্বিধা করেন, এটিকে পাপ মনে করেন, হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলে। মানুষ যতক্ষণ সকল প্রকার মিথ্যাকে এড়িয়ে না চলবে, সে সত্যবাদী আখ্যায়িত হতে পারে না। এক মহান চারিত্রিক গুণ হলো অন্যের দুর্বলতা ঢেকে রাখা। এটি কেবল নৈতিক গুণই নয়, বরং অনেক ঝগড়া বিবাদ এর কারণে মানুষ এড়িয়ে চলতে পারে, আর পৃথিবীকেও এর মাধ্যমে সে রক্ষা করতে পারে। হযরত মাসিম ইসলাম এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি দেখি যে জামাতে পারস্পরিক ঝগড়া বিবাদ, অনেক ঝগড়া বিবাদ হয়, তুচ্ছ ঝগড়া বিবাদের ভিত্তিতে পরস্পরের সম্মানের উপর আঘাত আনে, তুচ্ছাতে তুচ্ছ মনোমালিন্য হয়ে থাকে। কিন্তু এগুলো বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে পরস্পরের সম্মানের উপর আঘাত হানে, ভাইয়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এটি খুবই অপছন্দনীয় কাজ, এমনটি হওয়া উচিত নয়। বরং এক ব্যক্তি যদি নিজের ভুল স্বীকার করে তাহলে অসুবিধা কি? কেউ একজন ঝগড়া করছে, আরেকজন যদি মীমাংসার হাত প্রসারিত করে অসুবিধা কি? কেউ কেউ তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে অন্যকে লাঞ্ছিত করার অঙ্গীকার করে বসে, এসব বিষয় এড়িয়ে চলা উচিত। আল্লাহ তাআলার একটি নাম হলো সত্তার। তাই প্রশ্ন হলো, এরা ভাইদের প্রতি কেন দয়াদ্র নয়, আর কেন মার্জনা করে না এবং দুর্বলতা ঢেকে রাখে না? ভাইয়ের দোষ ত্রুটি ঢেকে রাখা উচিত, তার সম্মানের উপর আঘাত করা উচিত নয়। তিনি বলেন, একটা ছোট পুস্তিকে আমি লেখা দেখেছি, এক বাদশাহ নিজের হাতে কোরআন লিখত, এক মোল্লা বলে যে এই আয়াত সে ভুল লিখেছে। বাদশাহ তখন সেই আয়াতকে একটা বৃত্তের ভিতরে রাখেন সেটিকে কেটে দেওয়ার জন্য। সে যখন চলে যায় তখন সে বৃত্ত আবার মুছে ফেলে বাদশাহ। বাদশাহ যখন জিজ্ঞেস করা হলো যে এমনটি কেন করলেন, তিনি বলেন যে সে ব্যক্তি ভ্রান্তিতে ছিল, যে মোল্লা আমার সংশোধনের জন্য এসেছে সে ভ্রান্তিতে ছিল, তখন আমি একটা বৃত্তের ভিতর তা রেখে দিই তার মন জয় করার জন্য, সে যেন লজ্জিত না হয়। আমি তার সাথে বিতর্কে লিপ্ত হলে সে লজ্জিত হবে, কেননা সেই ভুল করেছে। এটি অনেক বড় অহংকার এবং ভ্রান্তি, যে অন্যের ভুল ভ্রান্তি দেখে সেটিকে প্রচার করে বেড়ানো, এর ফলে মানুষ পাপে লিপ্ত হয়। এগুলো এড়িয়ে চলা উচিত। বস্তুত এসব বিষয় তাকওয়ার অংশ। অভ্যন্তরীণ এবং বাইরের বিভিন্ন বিষয়ে কাজ যে ফেরেশতা তাকওয়ার ভিত্তিতে করে, এমন লোকদেরকে ফেরেশতার অন্তর্ভুক্ত করা হয়, কারণ এমন মানুষের মাঝে কোনো বিদ্রোহ থাকে না। তাকওয়া অর্জন করো, তাকওয়ার অর্জনের পরেই খোদার ভালোবাসা লাভ হয়। মুত্তাকিকে পৃথিবীর বিপদ আপদ থেকে রক্ষা করা হয়, খোদা তাদের দুর্বলতা ঢেকে রাখেন। যতদিন এ রীতি অবলম্বন করা না হবে কোনো লাভ নেই। এমন মানুষ আমার হাতে বয়াত করে কখনো লাভবান হতে পারে না। লাভ হওয়া কিভাবে সম্ভব? কেননা ভিতরে তাদের এক অমানিসা বিরাজ করছে। যদি একই অহংকার এবং অহমিকা, আত্মশ্লাঘা, লোক দেখানো, কথায় কথায় খেপে যাওয়ার বদপা যদি তাদের ভিতরে থাকে অন্যদের মনে আয়, তাহলে পার্থক্য কি হলো? একজন যদি সৌভাগ্যশালী হয়, কোনো গ্রামে একজনও যদি নেক মানুষ হয় বা নেক মানুষ থাকে, মানুষ নিদর্শনের মাধ্যমে যেভাবে প্রভাবিত হয় সেভাবে তার দ্বারা প্রভাবিত হয়। নেক মানুষ যে আল্লাহকে ভয় করে, নেক কাজ করে, তার ভিতর এক ঐশী প্রতাপ থাকে, আর সেই প্রতাপ হৃদয়ে ঘর করে যে এই ব্যক্তি খোদা প্রেমিক। এটি সত্য কথা যে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা তার মাহাত্ম্য থেকে তার মাহাত্ম্য থেকে তাকে অংশ দেন, এটি নেক হওয়ার উপায়। স্মরণ রেখো, ছোট ছোট বিষয়ে ভাইদের মনে কষ্ট দেয়া ঠিক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নৈতিক চরিত্রকে পরিপূর্ণতা দিয়েছেন। এখন আল্লাহ তাআলা তার পবিত্র নৈতিক গুণাবলীর শেষ দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন। সমস্ত আখলাক তার সত্তায় পূর্ণতা লাভ করেছে, সমস্ত নৈতিক গুণাবলী তার সত্তায় পরম রূপ লাভ করেছে। এগুলো সবার জন্য নমুনা। এখন যদি সেই হিংস্রতার পাশবিকতাই থাকে, তাহলে বড়ই দুর্ভাগ্যের বিষয়। মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে বয়াতের দাবি, তার দাসের সাথে বয়াত করার দাবি করে, এমন লোকদের নিজের চারিত্রিক মানকে উন্নত করতে হবে। আমরা এখনো যদি তেমনই থাকি, পরস্পরের যদি হিংসা দেশ পোষণ করি আর ক্ষতি করার চেষ্টা করি পরস্পরের, তাহলে এটি বড়ই পরিতাপের বিষয়। অতএব অন্যদেরকে দোষারোপ করো না, কেন অনেক সময় মানুষ অন্যকে দোষী বা দোষারোপ করতে গিয়ে নিজে সেই পাপে লিপ্ত। যদি সেই পাপ তার ভিতর না থাকে আর যদি থেকে থাকে, তাহলে সে বিষয়টি আল্লাহ দেখবেন। অনেকের অভ্যাস এটি হয়ে থাকে যে তারা তাৎক্ষণিকভাবে ভাইয়ের উপর নোংরা অপবাদ আরোপ করে। এসব বিষয়ে এড়িয়ে চলো, মানব জাতির উপকার করো, ভাইদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো, সহানুভূতি এবং প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, ভাইয়ের সাথে সুন্দরভাবে সামাজিক সম্পর্ক বজায় রাখো, শেরেক এড়িয়ে চলো, কেননা এটি তাকওয়ার প্রথম ইট। ভাইয়ের ভুল দেখে কি কি পন্থা অবলম্বন করা হচ্ছে এর উপর তিনি আরো আলোকপাত করছেন। তিনি বলছেন যে ইসলাহ করা উচিত, তাকওয়া এবং নেকির মানকে উন্নত করা উচিত। আমি বড়ই দুঃখ ভারাক্রান্ত জামাত সম্পর্কে যে এখন এটা ছোট ছোট বিষয়ে খেপে যায়। কোনো বৈঠকে কাউকে আহমক বলাও একটা বড় ভ্রান্তি, কিন্তু যদি কোনো ভাইয়ের ভুল ভ্রান্তি দেখো, তাহলে তার জন্য দোয়া করো যেন খোদা তাকে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করেন। এটি এলান করে বেড়াবেন। কারো ছেলে যদি পাপাচারী হয়ে থাকে, তাহলে এটি কেউ প্রচার করে বেড়ায় না, বরং নিভৃতে তাকে বোঝায় যে এটি অনেকটি পাপ, এটি থেকে বিরত হোক। অতএব যেভাবে নমনীয়তা এবং কোমলতার ব্যবহার সন্তানের সাথে করো, একই ব্যবহার ভাইদের সাথে করো। যার চরিত্র ভালো নয়, তার ঈমান সম্পর্কে আমার আশঙ্কা রয়েছে, কেননা তার ভিতর অহংকারের এক মূল রয়েছে। যদি খোদা সন্তুষ্ট না হন, ফলে এমন ব্যক্তি যেন ধ্বংস হয়ে গেল। অর্থাৎ যেখানে তার নিজের চারিত্রিক অবস্থায় এটি, অন্যদেরকে তার বলার কি অধিকার আছে? তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এই কথার অর্থ হল নিজেকে ভুলে গিয়ে কেবল অন্যের দুর্বলতার উপর দৃষ্টি রাখবে না, বরং নিজের দুর্বলতার উপর দৃষ্টি রাখো। কারণ এমন মানুষ নিজের দুর্বলতা নিজে এই সমস্ত নেকি অনুসরণ করে না, অবশেষে তারা লেমাতা করুণা মালাতা ফালনের যে লক্ষ্যে পরিণত হয় আয়াতের। অর্থাৎ অন্যের ভুল ভ্রান্তির অন্যকে সেই নসিহত করে যে এই বিষয়গুলো নিজে মেনে চলে না। পরবর্তী বিষয় সম্পর্কে হুজুর বলছেন যে স্মরণ রেখো, যে ব্যক্তি কঠোর হয়ে চিত্ত হয়ে থাকে, খেপে যায়, তার মুখ থেকে তত্ত্বজ্ঞান এবং প্রজ্ঞার কথা আদৌ নিঃসৃত হতে পারে না। সে হৃদয় তত্ত্বজ্ঞান থেকে বঞ্চিত, যে প্রতিপক্ষের সামনে হঠাৎ করে খেপে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাদের নোংরা মুখ এবং নোংরা ঠোঁটকে সূক্ষ্মতা থেকে বঞ্চিত করা হয়। ক্রোধ এবং প্রজ্ঞা এক জায়গায় একত্রিত হতে পারে, যে ক্রোধে পরাজিত তার মাথা মোটা হয়ে থাকে এবং বোধ বুদ্ধি মোটা হয়ে থাকে, যে খড়াক খেপে যায় তার সে বোকা হয়ে থাকে, কোনো ক্ষেত্রে তাকে বিজয় দান করা হয় না। ক্রোধ অর্ধেক উন্মাদনা, এটি যখন পুরোপুরি এটি যখন বেড়ে যায় তখন পুরো উন্মাদনা রূপ নিতে পারে। তাই আমাদের জামাতের উচিত যেসব কাজ করা উচিত না সেগুলো থেকে দূরে থাকা, সেই শাখা মূল এবং বৃক্ষের সাথে সত্যিকার সম্পর্ক রাখে না, তা ফল শূন্য থেকে যায়। অতএব স্মরণ রেখো, যদি আমাদের আগমনের আসল উদ্দেশ্য তোমরা না বোঝো আর বয়াতের শর্তের উপর প্রতিষ্ঠিত না থাকো, যেসব শর্তে বয়াত করেছ, তাহলে সে সকল প্রতিশ্রুতির ওয়ারিস কিভাবে হতে পারো যে প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? তাই খোদা প্রদত্ত প্রতিশ্রুতি থেকে লাভবান হওয়ার জন্য, তার দোয়া কল্যাণ লাভের জন্য এই সমস্ত অভ্যাসে পরিবর্তন আনা উচিত, যদি কারো মাঝে বদ অভ্যাস থেকে থাকে। এখানে দশায় অনেকে এই জন্য আসে
যদি তাদের কর্মে পরিবর্তন না হয় তাহলে দোয়ার থেকে কিভাবে অংশ পেতে পারে, তাহলে তিনি খুবই বলে দিয়েছেন রাগের পরিবর্তে কোন ধরনের অবস্থা একজন মুমিনের হওয়া উচিত এ সম্পর্কে তিনি আলাইহিস সালাম বলেন, এমন যেন না হয় যে তোমাদের এখনকার যে রাগ তা কোন সমস্যা সৃষ্টি করে যার ফলে পুরো জামাতের দুর্নাম হবে, কোন মামলা মোকদ্দমা হবে যে সম্পর্কে যাতে সবাই জড়িয়ে পড়বে। এখানে অনেক যুবক জলসায় আসে, তারা এসে অ্যাসাইলাম করে বা অনেক পুরনো রাগ বিদ্বেষ নিয়ে তারা দাঁড়িয়ে যায়, এর ফলে জামাতের বদনাম হয় যখন এসব বিষয় দেখা দেয়। বলা হয়েছে সব নবীকে গালি দেওয়া হয়েছে, এটি নবীদের গালি দেওয়া হয়েছে, তো আমাদেরও গালি দেওয়া হবে, এমন হয়ে যাও যেন তোমাদের রাগকে তোমরা দমন করতে পারো, তোমাদের রাগের উপাদানই তোমাদের মাঝে দেখা হয়নি। যদি অন্যরা তোমাকে গালি দেয় তাহলে তোমাকে রাগ দমন করতে হবে, আর নিজেদের মাঝে তো একেবারেই এমনটি হওয়া উচিত নয় যে তোমরা পরস্পরের প্রতি রাগের বহিঃপ্রকাশ ঘটাবে। তিনি বলেন যে দেখো যে অন্ধকারের কোন অংশ থাকলে তাহলে নূর আসবে না, নূর এবং আলো এবং অন্ধকার এক জায়গায় থাকতে পারে না, যদি নূর আসে তাহলে অন্ধকার থাকবে না। তোমরা তোমাদের পুরো ইন্দ্রিয়কে আল্লাহ তাআলার আনুগত্যে লাগিয়ে দাও, যদি কোন অঙ্গে দুর্বলতা থাকে তাহলে যে পান বিক্রেতা পচা পান বিক্রি করে বেচে ফেলে দেয়, তাই তোমরা তোমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গের সংশোধন করো, এমন যেন না হয় পুণ্য কাজ করবে তার মধ্যে আবার পাপ মিলিয়ে দিবে, তবা করো, ইস্তেগফার করো এবং সবসময় দোয়ার মাধ্যমে কাজ করো। তিনি বলেন আমাদের সফলতার অস্ত্র হচ্ছে ইস্তেগফার, তওবা, ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া এবং খোদা তাআলার শ্রেষ্ঠত্বকে দৃষ্টিপটে রাখা এবং পাঁচ বেলা নামাজ যথাযথভাবে আদায় করা। নামাজ দোয়া গৃহীত হওয়ার চাবিকাঠি, যখন নামাজ পড়বে নামাজে দোয়া করো এবং আলস্য প্রদর্শন করো না, এবং সব ধরনের নোংরামি থেকে তা খোদার প্রাপ্য প্রদান সম্পর্কে হয় বা খোদার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান সংক্রান্ত হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন এসব মান অর্জনকারী হই এবং তার হাতে বয়াত করে তার আবির্ভাবের যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা যেন অনুধাবন করে তা পূর্ণ করার জন্য নিজেদের সব ধরনের যোগ্যতা এবং সামর্থ্য যেন আমরা কাজে লাগাই এবং বিশ্ববাসীকেও যেন আমরা এ সম্পর্কে অবহিত করে জলসার দিনগুলোতে এই বিষয়ের প্রতিও আপনারা দৃষ্টি রাখবেন যে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরিবর্তে জলসার অনুষ্ঠানে যোগ দিন, সকল বক্তৃতা শুনবেন, কোনো না কোনো ভাবে প্রতিটি বক্তৃতা জ্ঞান এবং বিশ্বাসগত এবং আধ্যাত্মিক উন্নতির কারণ হয়। তরবিয়ত বিভাগ এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেন, মানুষ অকারণে এদিক ওদিক ঘোরাফেরা করার পরিবর্তে যেন জলসা গায়ে বসে এবং জলসার অনুষ্ঠান শোনার জন্য এসেছেন তা শোনার চেষ্টা করে। অনুভাবে সকল জলসায় অংশগ্রহণকারী আপনারা যারা ডিউটি প্রদান করছেন তাদেরকে পরিপূর্ণভাবে সাহায্য করেন, পার্কিং এর সময়, স্ক্যানিং এর সময় অনেক সময় লাইন দীর্ঘ হয়, খাবার সময় অনেক সময় সমস্যা সৃষ্টি হয়, অনুভাবে শৌচাগারে বা বাথরুমে সেখানেও যদি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন দেখা দেয় নিজেরাই করুন, তাদের দিকে তাকিয়ে থাকবেন না যে কর্মীরা এসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে, পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ঈমানের অঙ্গ। অনুরূপভাবে যারা কর্মী রয়েছেন যারা যেখানেই দায়িত্বরত আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন, অবস্থা যাই হোক না কেন, কোন পুরুষ বা মহিলা কর্মীর আচরণ যেন এমন না হয় যা মানুষের উপরে মন্দ প্রভাব সৃষ্টি করবে। সবসময় হাসি মুখে মানুষের সেবা করুন, অবস্থা যাই হোক না কেন। বিশেষভাবে জলসায় যোগদানকারী এবং ডিউটি প্রদানকারী এটিও খেয়াল রাখবেন, আপনারা নিজেদের পরিবেশের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন এবং গভীর দৃষ্টি রাখবেন, এবং এটি নিরাপত্তার জন্য খুবই আবশ্যক আর বর্তমান সময়ের অবস্থা নিরিখে এটি খুবই প্রয়োজনীয়। আর সবচেয়ে বড় কথা, এই দিনগুলোতে আপনারা দোয়া এবং জিক্রে এলাহের উপর জোর দিন এবং দোয়া এবং জিক্রে এলাহিতে সময় অতিবাহিত করুন, নিজেদের জন্য দোয়া করুন, জামাতের জন্য দোয়া করুন, উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাআলা তাদের বিবেক বুদ্ধি দিন, যাতে তারা যুগ ইমামকে শনাক্ত করতে সক্ষম হয়। আর সামগ্রিকভাবে পুরো বিশ্বের জন্য দোয়া করতে থাকুন, বিশ্ব যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা যেন একে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং মানুষকে বিবেক বুদ্ধি দিন এবং তারা যেন খোদাকে চিনতে সক্ষম হয়।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ